শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বেলা 12টা, বাংলাদেশে রাত 10টা, ভারতে রাত 9:30। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবাইকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেছেন, মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণ ও রোধে তার দেশ বাংলাদেশকে পর্যাপ্ত সহায়তা দেবে।
রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইসিসি সাকিবকে শাস্তি দিলে বেশি কিছু করার নেই।
রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
ভারতের জাতীয় তদন্তকারী সংস্থাকে দেওয়া এক চিঠিতে জানা গেছে, ভিভিআইপি ব্যক্তিদের উপর আক্রমণ হানতে চলেছে অল ইন্ডিয়া লস্করি তৈবা।
আর প্রথমেই রয়েছে বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরুদ্দিন। এ সপ্তাহে যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইম্পিচমেন্ট তদন্ত বিষয়ে ভোটাভুটি হবে। হোয়াইট হাউস থেকে যে এ তদন্তকে অবৈধ বলা হচ্ছে, সেই তার প্রতিক্রিয়ায়। এখন প্রশাসনের আর এক কর্তা ব্যক্তি আজ মঙ্গলবার কংগ্রেসের প্রতিনিধি পরিষদের কমিটি সকাশে জবানবন্দি দিচ্ছেন, জিজ্ঞাসাবাদের জবাব দিচ্ছেন প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনের টেলিফোন সংলাপ বিষয়ে। গুরুত্বপূর্ণ ওই সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল আলেকজান্ডার ভিনম্যান ওই কথোপকথন শুনেছিলেন। বলা হচ্ছে তিনি জানাচ্ছেন যে ওই কথোপকথনে যাই তিনি শোনেন তাতে তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার সুরক্ষা বিষয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এই মুহূর্তে ওই জবানবন্দি যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদে সাক্ষ্যদান পর্ব চলছে। ইরাকের কারবালা শহরে প্রতিবাদ বিক্ষোভে আরক্ষা বাহিনীর সদস্যবর্গের রাতভরের অভিযানে কমসে কম 14 ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আরক্ষা বাহিনীর কর্মকর্তাদের সূত্রে জানা গিয়েছে, আরও শত শত লোক জখম হয়েছেন লাগাতার ওই সরকার বিরোধী বিক্ষোভের এই পঞ্চম দিনে। প্রতিবাদী বিক্ষোভকারীরা নতুন জারি করা কার্ফিউ অমান্য করে ইরাকি কর্তৃপক্ষের মধ্যে রাতের পর এবং ভোর 6টার আগে পর্যন্ত সময়ে লোকজনকে রাস্তায় নামতে বারণ করা সত্ত্বেও। এর আগে সোমবার দিন নিহত হয় কম হলেও 3 জন, আহত হয় শতাধিক মানুষ প্রতিবাদকারী এবং পুলিশের মধ্যেকার সংঘাত সংঘর্ষে। জ্যেষ্ঠ রাজনৈতিক বৃন্দ এবং সে সঙ্গে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও মন্ত্রীবর্গের জন্য মঞ্জুরিকৃত সুযোগ সুবিধা ও বোনাসের অর্থ প্রদান বাতিল করতে সংসদে বিল অনুমোদনের উদ্যোগ দেওয়া সত্ত্বেও প্রতিবাদকারীদেরকে সড়কে নামা থেকে নিবৃত্ত করা যায়নি। ইরাকের তেল সম্পদের প্রাচুর্য সত্ত্বেও কথিত দুর্নীতি, অর্থনীতির গতিমন্থরতা এবং সরকারি সেবা খাতের অব্যবস্থা নিয়ে ছাত্র ও অন্যান্য প্রতিবাদীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিবাদ উষ্মা ফুঁসে উঠেছে। ছাত্র সমাজ ক্লাস বর্জন করছে, সরকারের পদত্যাগের দাবি জানাচ্ছে তারা। শুক্রবার থেকে শুরু সর্বসাম্প্রতিকে প্রতিবাদ বিক্ষোভে কম হলেও মৃত্যু হয়েছে 86 জনের। এছাড়া মাসের গোড়ার দিকের বিক্ষোভ মিছিলের সময়ও প্রায় 150 লোকের প্রাণ বিনাশ ঘটে। হংকংয়ের গণতন্ত্রকামী সংগ্রামী কর্মী জশুয়া ওয়াং বলছেন যে শহরটির আসন্ন পৌর পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে তার জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মঙ্গলবারে তিনি তাঁর টুইটার পৃষ্ঠায় নির্বাচন কমিশনের তরফ থেকে জারি করা যে ঘোষণায় তাঁর প্রার্থিত্ব বাতিলের কথা জানানো হয় সেটা প্রকাশ করেছেন। তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক এহানো সেন্সারশিপকে নির্বাচন কমিশন নিজেদের সুবিধে মাফিক কাজে লাগাচ্ছে। জনৈক সরকারি মুখপাত্র লিখিত এক বিবৃতিতে বলেছেন, ওয়াং যে হংকংয়ের স্বায়ত্ত শাসনের ব্যাপারে সোচ্চার বক্তব্য বয়ান দিয়ে চলেছেন সে কারণেই তাঁর প্রার্থিত্ব খারিজ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলবর্তী রাজ্য ক্যালিফোর্নিয়ায় অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যবৃন্দ লস অ্যাঞ্জেলেসের গেটি মিউজিয়ামের কাছাকাছির অঞ্চলে যে দাবাগ্নি নেভানোর চেষ্টায় ব্যাপৃত রয়েছেন সেটি এ বনাগ্নির সর্বসাম্প্রতিক রোশানল গোটা রাজ্য জুড়েই যা চলছে বেশ কদিন ধরেই। এখন লস অ্যাঞ্জেলেসের পশ্চিম প্রান্ত দেশে এ বনাগ্নি এখন তার লেলিহান দাপটে ঝলসে চলেছে 250 হেক্টর এলাকা। এটা শুরু হয়েছিল সোমবার সকালের দিকে। এখানেই রয়েছে শহরের সবচেয়ে দামি দামি বিলাসবহুল অভিজাত সুরম্য সব ভবন অট্টালিকা। আগুনের দাপট থেকে রক্ষা পেতে হাজার হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে সরে গিয়েছেন, দূরে কোথাও গিয়ে আশ্রয় নিয়েছেন। গেটি মিউজিয়ামের কর্মকর্তারা বলছেন, আগুন এখনও মিউজিয়াম ভবনের কাছাকাছি পৌঁছয়নি। এ বনাগ্নির কবলে পড়েছে এ যাবৎ প্রায় 30,000 হেক্টর এলাকা। সোমবার দিনের শেষ তক আগুন কাবুতে আনা যায় মাত্রই 15% এলাকা। ভস্মীভূত হয় 120টিরও বেশি ভবন ইমারত। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, মাদকদ্রব্য পাচার নিয়ন্ত্রণ ও রোধে আইনের প্রয়োগকে আরও সক্ষম করে তুলতে তাঁর দেশ বাংলাদেশকে পর্যাপ্ত সহায়তা দেবে। রিপোর্ট পাঠিয়েছেন এর ওপর সংবাদদাতা জহুরুল আলম।
মাদকদ্রব্য পাচার রোধের ওপর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক প্রশিক্ষণ কর্মশালায় দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত একথা জানিয়ে আশা প্রকাশ করেছেন যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের মাদক পাচার বিরোধী সক্ষমতা আরও জোরদার হবে। মাদকদ্রব্য পাচারকে একটি বৈশ্বিক সমস্যা বলে উল্লেখ করে তিনি বলেন, এর বিরুদ্ধে বিভিন্ন দেশের সমন্বিত পদক্ষেপ অপরিহার্য, কারণ মাদকের ছোবল থেকে সাধারণ মানুষ এবং প্রিয়জনদের সুরক্ষার বিকল্প নাই। রবার্ট মিলার বলেন, যেহেতু মাদকদ্রব্য পাচার এবং ব্যবসার সাথে জড়িত ব্যক্তি ও গোষ্ঠী আর্থিকভাবে অত্যন্ত শক্তিশালী, তাই এদেরকে কঠোরভাবে প্রতিরোধের জন্য বিভিন্ন দেশের মধ্যে আন্তঃসীমান্ত ব্যবস্থাপনাকে আরো সুরক্ষিত করতে হবে। সোমবার শুরু হওয়া তিন দিনব্যাপী কর্মশালায় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের বিশেষজ্ঞ কর্মকর্তারা প্রশিক্ষণ দিচ্ছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে দুবছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে, জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
জুয়ারির কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর তা প্রকাশ না করার কারণে আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে। সাকিব আল হাসান অপরাধ স্বীকার করে বলেছেন, আমার মতো ভুল যেন আর কেউ না করে। আইসিসি মঙ্গলবার বিকেলে জানিয়েছে, সাকিব আল হাসান যদি আগামী এক বছরের মধ্যে কোনো বিচ্যুতির মধ্যে না পড়েন, তাহলে তিনি 2020 সালের 29 অক্টোবর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসবেন। আইসিসি কোনো শুনানি ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ কোনো চ্যালেঞ্জে যাননি সাকিব, বরং তার ত্রুটি স্বেচ্ছায় মেনে নিয়েছেন। ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইসিসি সাকিবকে শাস্তি দিলে বেশি কিছু করার নেই, তবে বিসিবি তার পাশে থাকবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ কে দেওয়া চিঠিতে জানা গিয়েছে, ভারতের বিভিন্ন ভিভিআইপি ব্যক্তির ওপর আক্রমণ হানতে চাইছে অল ইন্ডিয়া লস্কর-এ তাইবার, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক, দেশের হেভিওয়েট ভিভিআইপিদের উপর হামলার হুমকি দিল অল ইন্ডিয়া লস্কর-এ তৈবা। ভারতীয় গোয়েন্দা সংস্থাকে দেওয়া চিঠিতে এমনই কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠনের ভারতীয় শাখা। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দেওয়া চিঠিতে জানা গেছে, ভারতের বিভিন্ন ভিআইপি ব্যক্তিদের উপর আক্রমণ হানতে চাইছে অল ইন্ডিয়া লস্কর-এ তৈবা। চিঠিতে নিজেদের হিটলিস্টের কথা জানিয়েছে লস্কর-এ তৈবা। সেই তালিকায় আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রবীণ বিজেপি নেতা আলকৃষ্ণ আদবানি, এমনকি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। কোথা থেকে এই চিঠি পাঠানো হয়েছে সেই প্রশ্নের উত্তর পেতেই তদন্তে নেমে পড়েছেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির গোয়েন্দারা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানে পদস্থ এক সরকারি কর্তা ব্যক্তি আজ মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, নতুন এক শান্তি পরিকল্পনার আওতায় সরকার এখন তালেবানদের সঙ্গে নিঃশর্ত নিষ্পত্তি আলোচনায় যেতে চাইবে না এবং বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে কোনো রকমের কোনো শান্তি প্রক্রিয়া শুরুর আগে কমসে কম এক মাস কাল অস্ত্র সম্বরণ কার্যকর থাকতে হবে। প্রেসিডেন্ট আশরাফ গানির পরামর্শক রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ে হামদুল্লাহ মোহিব এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার বিবরণ দিয়েছেন বিস্তারিতভাবে এবং কর্মকর্তারা ভয়েস অফ আমেরিকার কাছে নিশ্চিত করে জানিয়েছেন, উত্তরাঞ্চলের জওজান প্রদেশে তালেবানদের তরফে নতুন প্রস্থের হামলা সংঘটিত হয়েছে, যে হামলায় নিহত হয়েছে কমসে কম 20 সংখ্যক আফগান সেনা। নেপালের এক পর্বতারোহী বিশ্বের সর্বোচ্চ 14টি পর্বতশৃঙ্গে দ্রুততম সময়ে আরোহণের বিশ্ব রেকর্ড করলেন। ওই 14টি শৃঙ্গে তিনি আরোহণ করলেন মাত্রই 6 মাস সময়ের ভেতরে। আজ মঙ্গলবার ওই পর্বতারোহী নির্মল পূর্জা ঘোষণা দিলেন, তিনি ও তাঁর দল চীন নিয়ন্ত্রিত তিব্বতের পর্বতশৃঙ্গ শিশাপাংমায় আরোহণ করেছেন। 8,000 মিটারেরও বেশি উচ্চতার যে শৃঙ্গে আরোহণের পরিকল্পনা তিনি করেছিলেন, তাতে সর্বশেষ লক্ষ্য ছিল তাঁর ওই পর্বতশৃঙ্গ শিশাপাংমা। 36 বছর বয়সী নির্মল পূর্জা তাঁর এই পরিকল্পনার সূচনা করেন এপ্রিল মাসে নেপাল অন্তর্গত অন্নপূর্ণা এবং ধবলগিরি আরোহণের মধ্যে দিয়ে। এরপরই ওঠেন তিনি এভারেস্টে, কাঞ্চনজঙ্ঘায়, লোটসে এবং মাকারু শৃঙ্গে এক এক মাসের ব্যবধানে। এরপর যান তিনি পাকিস্তানে জুলাই মাসে নাঙ্গা পর্বত, গাসের ব্রাম 1 এবং গাসের ব্রাম 2, K2 এবং ব্রড শৃঙ্গে আরোহণ করতে। ফিরে যান নেপালে সেপ্টেম্বরে চৌউ মানাসলু সিংহে উঠতে এক সপ্তাহের ভেতরে। এই ছিল বিশ্ব সংবাদ এ পর্যন্ত।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে, 1575 কিলোহার্টসে এবং ফেসবুকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান দুর্নীতি বিরোধী অভিযান সম্পর্কে বক্তব্য রেখেছেন। এছাড়াও বাংলাদেশ ভারত টেস্ট খেলা দেখতে তিনি সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি মতিউর রহমান চৌধুরী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি ভয় পান না, ভয় তার ডিকশনারিতে নেই, ভয় পেলে দুর্নীতি বিরোধী অভিযান হতো না। কে কোন দলে সেটা দেখার বিষয় নয়, শুরু কিন্তু ঘর থেকে করতে হয়। মঙ্গলবার বিকেলে আজারবাইজানে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী চলমান দুর্নীতি বিরোধী অভিযান সম্পর্কে বক্তব্য রাখছিলেন। প্রধানমন্ত্রী বলেন, যারা এই অভিযানের সমালোচনা করছেন তারাই তো দুর্নীতির খনি। জিয়াউর রহমানই দুর্নীতির দুয়ার খুলে দিয়ে গেছেন, তার হাতে করা দলটির অবস্থা দেখেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির মামলা, হত্যা, খুন, দুর্নীতি, এমন কাজ নেই তারা করেনি। সে দলের নেতা দুর্নীতির দায়ে এখন কারাগারে।
আমরা তো ঠিক ওইভাবে বেছে বেছে ক্রাইটেরিয়া ঠিক করে তো ধরা হচ্ছে না, যখন যেটা পাওয়া যাচ্ছে সেটাকে ধরা হচ্ছে, ধরার পরে পাওয়া যাচ্ছে কে কি।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ভারত টেস্ট খেলা দেখতে সৌরভ গাঙ্গুলির আমন্ত্রণে তিনি গ্রহণ করেছেন। বাঙালি ছেলে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হয়েছে, আমন্ত্রণ গ্রহণের এটাও কারণ। তিনি বলেন, এটা প্রধানমন্ত্রীর দাওয়াত নয়, মুখ্যমন্ত্রীর দাওয়াত নয়, একজন বাঙালি দাওয়াত দিয়েছে তাই যাব। এ প্রসঙ্গে তিনি আরও বলেছেন, আমাদের প্রতিবেশী দেশের সাথে সবসময় এই প্রোটোকল, এই নিয়ম, এটা সেটা থাকবে কেন?
আমাদের প্রতিবেশী দেশের সাথে সবসময় এই মানে প্রোটোকল, এই নিয়ম, ওটা সেটা, এত কিছু থাকবে কেন?
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু মুজিব বর্ষে উদ্বোধন করা যাবে কিনা এর সুনির্দিষ্ট সময় বলা যাবে না। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ইরাকের বাগদাদে তাহরির স্কয়ার সহ অন্যান্য প্রদেশেও কয়েকশো প্রতিবাদকারী স্লোগানে উত্তাল হয়ে আছে পরিস্থিতি। বিশেষজ্ঞরা বলছেন, দেশের এমন নিরাপত্তাহীন পরিস্থিতিতে সরকারের প্রয়োজন কিছু কঠোর পদক্ষেপ গ্রহণের। ভয়েস অফ আমেরিকার ডেল গ্যাফলকের প্রতিবেদন পড়ে শোনাচ্ছেন সঞ্জনা ফিরোজ ও সেলিম হোসেন।
ইরাকে নতুন করে এই মাসে সরকার বিরোধী আন্দোলনে এই পর্যন্ত 250 জন নিহত হয়েছে এবং 4000-এরও বেশি মানুষ আহত হয়েছে। শিক্ষক ও আইনজীবীদের সমিতি, পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মচারীরা ও এই আন্দোলন কর্মচারীরাও এই আন্দোলনে যোগ দিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, ইরাকের নেতারা বা আন্দোলনকারীরা কেউ জানে না এই আন্দোলন আসলে কোন দিকে ধাবিত হচ্ছে। আন্দোলনের নেতৃত্বে কেউ নেই, নেই কোনো কাঠামো এবং নেই কোনো সমন্বয়। তবে এই আন্দোলনে অংশ নেয়া বেকার, বুদ্ধিজীবী, দরিদ্র শিয়া সম্প্রদায়ের মানুষ, তাদের সবার দাবি দুর্নীতি, বেকারত্ব, বিদ্যুতের অভাব, এই সব কিছুর শেষ হোক। ফরাসি সংবাদ মাধ্যমকে এক আন্দোলনকারী বলেন, আমরা এই সরকারের পতন ঘটাব। লন্ডনের চ্যাথম হাউসের রেনেড মনসুর মনে করেন, এই আন্দোলন সহজে দমে যাবার নয়। রেনেড বলেন,
কোন নির্দিষ্ট লক্ষ্য ছাড়া এই আন্দোলন টেকসই হবে না। প্রশ্ন হচ্ছে, সরকার কতটুকু সংস্কার করবে? দেখতে হবে সংস্কারের নামে কি ওই একই পদক্ষেপ নিচ্ছে, যেমন মন্ত্রিসভায় পরিবর্তন কিংবা নির্বাচনী আইন পরিবর্তন, নাকি অবকাঠামোগত পরিবর্তন। কোনো সুনির্দিষ্ট নেতা বা প্রধানমন্ত্রীর অপসারণ বা নতুন করে নির্বাচন। সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে, যদি জঙ্গি গোষ্ঠীরা নিজেদের স্বার্থ অর্জনে এই আন্দোলনকে ব্যবহার করে, তাহলে এই আন্দোলন ভয়াবহ সহিংসতায় রূপ নিতে পারে।
বিশেষজ্ঞ ওমর আল নিদাই ইরাক সরকারের খুঁতগুলো তুলে ধরেন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিরোধ এবং মেধা ভিত্তিতে সম অধিকার প্রতিষ্ঠা। তিনি বলেন এই ব্যর্থতা ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির আরেকটি কারণ। রেনাড মনসুর বলেন রাজনৈতিক ব্যক্তিত্বরা সাম্প্রদায়িকতার অজুহাত দেখাতে পারবেন না, কারণ আন্দোলনকারীরা নেতাদের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের দেশে ইরানের হস্তক্ষেপ বন্ধের দাবি জানাচ্ছে তারা। রেনাড আরও বলেন
they're rejecting their own leaders because one of the main slogans they say is in the name of religion they robbed us. And linked to that is this kind of anti-Iranian sentiment because they view Iran as
তিনি বলছিলেন আন্দোলনকারীরা তাদের নেতাদের প্রত্যাখ্যান করেছে, তাদের স্লোগানেই তারা বলছে যে ধর্মের কারণেই তারা আমাদের সমর্থন হারিয়েছে। ইরান বিরোধী মনোভাব লক্ষ্য করা যায়, তাদের কাছে ইরান একটি দখল বাহিনী। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের যে ধরনের মনোভাব ছিল একই মনোভাব ইরানের বিরুদ্ধেও। তারা সচক্ষে দেখতে পাচ্ছে ইরান ইরাকের সরকার ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে, আর সেজন্যই তারা স্লোগান দিচ্ছে ইরান বের হয়।
বর্তমানের আন্দোলনে প্রচুর পরিমাণে অস্ত্রসহ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, যা আগের আন্দোলনগুলোতে দেখা যায়নি। আন্দোলনে বেশ কিছু কর্মীদের হত্যার দায় থেকে মুক্ত করা তুলেছে আন্দোলনকারীদের।
ক্যালিফোর্নিয়ায় বিভিন্ন স্থানে ভয়ঙ্কর দাবাগ্নি ক্রমাগত ছড়িয়ে পড়ছে। হাজার হাজার মানুষকে নিরাপদে সরে যাবার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়া দাবাগ্নির নানা দিক নিয়ে সেলিম হোসেন কথা বলছেন ক্যালিফোর্নিয়ায় আমাদের সহকর্মী ডক্টর আবু নাসের রাজীবের সঙ্গে।
ধন্যবাদ সাবিনা চৌধুরী। আবু নাসের রাজীব, আপনি আছেন? ক্যালিফোর্নিয়া রাজ্যের এটা ছড়িয়েছে, তো সর্বশেষ পরিস্থিতি কি?
আপনি ঠিকই বলেছেন যে এবারের আগুন পরিস্থিতি বেশ ভয়াবহ। সাধারণত এই সময় প্রতি বছরই ক্যালিফোর্নিয়াতে আগুন লাগে। আজকে পর্যন্ত এই মুহূর্তে অ্যাটলিস্ট আপনার 10টা জায়গাতে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকার 10টি ফায়ার অ্যাক্টিভ ফায়ার এখন কাজ করছে। এর মধ্যে সবচেয়ে বড় দুটি ফায়ার একটি হচ্ছে নর্দার্ন ক্যালিফোর্নিয়ার সোনোমা কাউন্টিতে। আপনি জানেন যে নর্দার্ন ক্যালিফোর্নিয়ার সোনোমা কাউন্টি বিখ্যাত, ওখানে ওয়াইন কাউন্টি নামে পরিচিত। সেখানে হাজার হাজার আঙুরের বাগান রয়েছে এবং সেখানকার কয়েক লাখ একর আঙুরের বাগান পুড়ে গিয়েছে। এই আগুনটা সেখানে লেগেছে বেশ কয়েকদিন আগে, এখন পর্যন্ত মাত্র 5% আগুন সেখানে নিয়ন্ত্রণ করা গেছে।
আচ্ছা, আগুন লাগার কারণটা কি? লেগেছিল কি থেকে আগুন?
এটা এখনো কোনো কারণ জানা যায়নি। সম্ভবত ধারণা করা হচ্ছে যে এটা একটা ওয়াইল্ড ফায়ার। সাধারণত আপনি জানেন যে ক্যালিফোর্নিয়ার যে ল্যান্ডস্কেপ সেটা হচ্ছে পাহাড়ি, মূলত দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চল পাহাড়ে ঘেরা, আর মাঝে যে সমতল এলাকায় সেই সমতল এলাকায় কিন্তু এখন কোনো আগুন নেই। সাধারণত সমতল এলাকায় আগুন লাগে না, দেখা যাচ্ছে যে মূলত পাহাড়ি এলাকাতেই আগুন লাগে। একটা কারণ হচ্ছে পাহাড়ি এলাকা, আপনি জানেন যে ক্যালিফোর্নিয়াতে সাধারণত বৃষ্টি খুব কম হয় এবং যেহেতু কোনো বৃষ্টি হয়নি গত কয়েক মাসে, গত 1-2 মাসে কোনো বৃষ্টিই হয়নি বলা যেতে পারে, তো এর ফলে পাহাড়ের যে গাছপালাগুলো রয়েছে সেগুলো শুকিয়ে গেছে এবং ওই শুকনো গাছপালা থেকেই কোনোভাবে আগুন লেগে থাকতে পারে। তবে নির্দিষ্ট করে এখনো বলা যায়নি যে ঠিক কিভাবে আগুন লেগেছে।
আচ্ছা, কি পরিমাণ মানুষ এই আগুনে, যে কয়েকটি স্থানে সবচেয়ে ভয়াবহ অবস্থা, কত সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ঘরবাড়ি পোড়া কিংবা সম্পদের ক্ষয়ক্ষতি একটু বলবেন?
এখন পর্যন্ত কোনো প্রাণহানি ঘটেনি। 2 জন ফায়ার ফাইটার আহত হয়েছেন আগুন নেভাতে গিয়ে, তবে বেশ কিছু বাড়িঘর, প্রায় 100টার মতো বাড়িঘর পুড়ে গেছে। সুখের কথা হচ্ছে যে আপনার বাড়িঘর পুড়ে গেলেও মানুষ কিন্তু সেভাবে আপনার এখনো পর্যন্ত এফেক্টেড হয়নি। কারণ হচ্ছে যে ক্যালিফোর্নিয়াতে বেশ কয়েক বছর ধরে আগুন লাগার ফলে এখন যেটা হচ্ছে যে কোনো এলাকায় আগুন লাগলেই কর্তৃপক্ষ সেখানে ম্যান্ডেটরি ইভাকুয়েশন বা জনগণকে তাদের বাড়ি থেকে চলে যেতে বাধ্য করছে।
তার মানে আগাম প্রস্তুতি নেওয়া আর কি, তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া,
কারণে আপনার প্রাণহানির ঘটনা কম ঘটেছে, ঘটেনি এবার।
হ্যাঁ, আর এমনি মানে যাদেরকে সরানো হয়নি ইতিমধ্যে আগুনে কিছু ভাব কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নিজেদের বাড়িতে আছে, তাদের তারা কি গ্যাস বিদ্যুৎ কিংবা পানি এগুলো সরবরাহ ঠিকমতো পাচ্ছে? খাবার
প্রায় খাবারের কোনো সমস্যা এখন পর্যন্ত দেখা দেয়নি, কিন্তু আপনি যেটা বলছিলেন যে বিদ্যুতের একটা বড় ধরনের সংকট দেখা গিয়েছে। কারণ হচ্ছে যে এখানকার সবচেয়ে বড় বিদ্যুৎ সরবরাহকারী যে কোম্পানি তাকে বলা, সেই কোম্পানিটির নাম হচ্ছে PG&E। এই আগুন যাতে না লাগে সেটার একটা প্রিকশনারি মেজার হিসেবে বিভিন্ন এলাকাতে PG&E তাদের ইলেকট্রিসিটি যে কানেকশন সেটা বন্ধ করে দিয়েছে। এখন পর্যন্ত প্রায় 4 লাখ মানুষের বাড়িতে কোনো ইলেকট্রিসিটি নেই, এবং আজকে মঙ্গলবার আজ রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত আগুনের তীব্রতা আরো বাড়বে বলে আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে। এর কারণ হচ্ছে যে মূলত উত্তর ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পাহাড়ি অঞ্চলে প্রায় 70-80 মাইল বেগে একটা বাতাস বইবে, যে বাতাসের গতিবেগ প্রায় একটা ঘূর্ণিঝড়ের সমান। সেই প্রচন্ড বাতাসের কারণে ধারণা করা হচ্ছে যে আজকে রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই আগুন পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে।
আচ্ছা, যে এলাকাতে আগুন লেগেছে, আমরা জানি যে ক্যালিফোর্নিয়া রাজ্যটি মোটামুটি বাংলাদেশি অভিবাসী বাংলাদেশি ভারতীয় পাকিস্তানি মোটামুটি দক্ষিণ এশিয়ার বড় একটা কমিউনিটি বসবাস করে, বিশেষ করে বাংলাদেশি অভিবাসী যারা আছেন তাদের ভিতরে ক্ষয়ক্ষতি বা কেউ এই আগুনে প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা এরকম কোনো সংবাদ আপনি জানেন?
বাংলাদেশিরা মূলত বাস করেন দক্ষিণ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস শহরে। লস অ্যাঞ্জেলেস শহরের একদম শহরের প্রান্তে বেনটুড নামে একটা জায়গা রয়েছে, সেই জায়গাতে ভয়াবহ আগুন লেগেছে। সেখানে খুবই রিচ মানুষের বসবাস, মূলত তারকা যারা, আপনার ফিল্ম যারা স্টার এবং সেলিব্রিটি যারা তারা বসবাস করেন। বাংলাদেশিদের বসবাস ওই এলাকা থেকে একটু দূরে হওয়ার ফলে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি এফেক্টেড হয়নি। তবে 2-3 দিন আগে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটা নামে একটা জায়গা রয়েছে, সেই জায়গাতে আগুন লেগেছিল, এবং অন্তত আমি একটি বাংলাদেশি ফ্যামিলি জানি যাদেরকে বাসা থেকে ইভ্যাকুয়েট করতে হয়েছিল।
আচ্ছা, আমি দেখলাম খবরে যে সান ফ্রান্সিসকো বে এরিয়াতে সিলিকন ভ্যালিতেও আগুন লেগেছে, তো সিলিকন ভ্যালিতেও তো প্রচুর সংখ্যক বাংলাদেশি অভিবাসী বাংলাদেশি থাকেন, ভারতীয় থাকেন।
জি, আপনি ঠিকই বলেছেন, ঠিক সিলিকন ভ্যালিতে যদিও আগুন লাগেনি, সিলিকন ভ্যালি থেকে 30-40 মাইল দূরে সনোমা কাউন্টিতে আগুন লেগেছে। তবে সিলিকন ভ্যালি ওই আগুনের দ্বারা এফেক্টেড এই কারণে যে আগুনের ফলে ওই এলাকার সিলিকন ভ্যালির সহ আশপাশের এলাকার বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছে, এবং বিদ্যুৎ বন্ধ হওয়ার ফলে অধিকাংশ প্রতিষ্ঠান সেখানে বন্ধ রয়েছে। যদিও সে সমস্ত প্রতিষ্ঠানের আপনার জেনারেটর রয়েছে, কিন্তু যেহেতু কর্মীরা তাদের বাড়িঘর বাড়িতে আপনার বিদ্যুৎ নেই, সে কারণে তারা কাজে যেতে পারছে না।
আচ্ছা, আমাদের হাতে সময় নেই, আর খুব সংক্ষেপে বলবেন যে এই আগুন প্রতি বছর লাগছে কিন্তু কোনো পার্মানেন্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?
আসলে পার্মানেন্ট কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। ক্যালিফোর্নিয়া তো বড় একটা স্টেট, এবং যে অঞ্চলগুলোতে আগুন লাগে সেখানে মূলত যেরকম আমি বলছিলাম যে পাহাড়ি এলাকা, এবং এই আগুন একটা বড় কারণ হচ্ছে আমাদের ক্লাইমেট চেঞ্জ। এবং ক্লাইমেট চেঞ্জ হওয়ার ফলে প্রতি বছর আগুন লাগছে, আগুন লাগার ফলে আবার এখানকার যে বৈশ্বিক যে তাপমাত্রা সেটাও বেড়ে যাচ্ছে। এর ফলে একটা একটা কাইন্ড অফ ক্লাইমেট অফ আপনার চেইন, একটা চেইন হিসেবে কাজ করছে।
আচ্ছা,
চেইন অফ ডিজাস্টার।
আবু নাসের রাজীব, আমাদেরকে
কিছু করার নেই,
আমাদের শেষ করতে হচ্ছে। আজকে অসংখ্য ধন্যবাদ এই খবর সবাই সঙ্গে জানিয়ে দেওয়ার জন্য, ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
জানিয়ে দিচ্ছি আগামীকাল বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। আগামীকালের আলোচ্য বিষয় হচ্ছে অভিবাসন ও মানব পাচার। অনুষ্ঠান শোনার এবং অংশগ্রহণের আমন্ত্রণ রইল। ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের কিছু পার্লামেন্ট সদস্যের কাশ্মীর সফর নিয়ে আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে টেলিফোনে এখন কথা বলছেন তাহিরা কিবরিয়া।
ভারতের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের বাছাই করা কিছু পার্লামেন্ট সদস্য কাশ্মীরের বর্তমান পরিস্থিতি দেখতে আজ সেখানে গিয়েছেন। দীপঙ্কর চক্রবর্তী, মাত্র কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা কাশ্মীরের ভারতের কেন্দ্রীয় সরকারের
কঠোর বাধা নিষেধের তীব্র সমালোচনা করেছেন। একই রকম সমালোচনা করেছেন কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাও, কিন্তু সেখান থেকেই একটা বড় প্রতিনিধি দল সেখানে আজকে গেলেন, সে সম্পর্কে বলবেন কি?
হ্যাঁ, নিশ্চয়ই। আসলে যেটা বলার সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে, এটা প্রতিনিধি দল বলছি বটে আমরা, কিন্তু সত্যিকারের প্রতিনিধি দল এরা নয়। কারণ ইউরোপিয়ান ইউনিয়ন বারবার করে বলে দিয়েছেন যে এরা যারা গিয়েছেন তারা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে যাননি, তারা গিয়েছেন সম্পূর্ণ ব্যক্তিগতভাবে। এবং এটা যেটা আপনি বললেন এই মাত্র যে আমন্ত্রণ পেল, এই আমন্ত্রণ কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে মূল বিষয়টা। সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা বাধা নিষেধ করার পর, ইউরোপিয়ান ইউনিয়ন বাধা নিষেধের এই সমালোচনা করার পর, আমরা লক্ষ্য করেছিলাম যে ভারত সরকার যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন এবং এদের উপর বেশ কিছুটা ক্ষুব্ধ হয়েছেন, মাঝে মধ্যে নানান কথায় বার্তায় এবং তাদের প্রতিক্রিয়ায় সেটা ব্যক্ত করেছেন। কিন্তু এটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিস থেকে বিশেষ করে কিছু সদস্যের কাছে, ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টের কিছু সদস্যের কাছে আমন্ত্রণ পত্র গিয়েছিল, এবং দেখা যাচ্ছে যে এদের প্রায় প্রত্যেকেই অতি দক্ষিণপন্থী রাজনীতির সমর্থক যারা গেছেন, এবং তারা ধরে নেওয়া হচ্ছে যে নরেন্দ্র মোদীর খুব একটা বিরুদ্ধ সমালোচনা করবেন না, এটাই মোদী সরকার আশা করছেন, যার জন্য এদের আমন্ত্রণ করে নিয়ে গিয়েছেন এবং তাদের ওখানে ঘোরার ব্যবস্থা করে দিয়েছেন।
আচ্ছা, তো বিদেশের যে বিশিষ্ট মানুষেরা কাশ্মীরের ব্যাপারে কি ভাবছেন, সেরকম কিছু কারোর সাথে কথা হয়েছে আপনার?
নিশ্চয়ই, হ্যাঁ, আমি আমি কথা বলেছিলাম, আমি আমার নিজের কথা বলছি না, একজন বিশিষ্ট অধ্যাপিকা, তার নাম অনিন্দিতা ঘোষাল, তিনি এখানে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে অ্যাসোসিয়েট প্রফেসর ইতিহাসের, তিনি বিদেশের তার কিছু সহকর্মী, তার কিছু বন্ধু, তাদের যে বক্তব্য কাশ্মীর নিয়ে সেই অভিজ্ঞতার কথা আমরা শুনি তার মুখ থেকে। অনিন্দিতা ঘোষাল,
আমার আসলে বিদেশে পড়তে যাওয়ার সুবাদে একটু একটু অভিজ্ঞতা আছে যে বিদেশের পণ্ডিত মহল এবং বিদেশে যারা মানে খোঁজ খবর রাখেন যে সারা মানে কন্টিনেন্টে কি হচ্ছে বা ভারতবর্ষে কি হচ্ছে, তাদের সঙ্গে আমার যোগাযোগের একটুখানি সুযোগ থাকার কারণে এবার আমি ঠিকই এক মাস আগে ফিরলাম, আমি দুটো জায়গায় পড়তে গেছিলাম, ম্যানচেস্টারে একটা সেমিনার ছিল স্কটল্যান্ডে এবং জার্মানিতে। তো আমার এটাও খুব ভালো মানে কি ইন্টারেস্টিং মনে হচ্ছিল যে নিজস্ব ইতিহাসকে দিয়ে মানুষ কিভাবে অন্য দেশের ইতিহাসকে দেখে। যেমন আমার যিনি প্রফেসর, আমি যার সঙ্গে কাজ করি এখন, প্রফেসর পিটার গেছেন, উনি যেমন আমাকে প্রশ্ন জিজ্ঞেস করলেন যে উনি জানেন যে অ্যাবলগেশন অফ আর্টিকেল 370 এবং 35A, উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে তাহলে কাশ্মীরিদেরকে ভারতের সংবিধান যেটুকু স্পেশাল একটু পাওয়ার দিয়েছিল মতামত দেওয়ার বা রাজনৈতিক মানে ক্ষমতা দিয়েছিল, সেটা কি কোথাও একটা ঘুরিয়ে কেড়ে নেওয়া হলো? তো এই প্রশ্নটা থেকেই টোনটা আমার মনে হয় বোঝা যায় যে ওনারা ব্যাপারটাকে কিভাবে দেখছেন। আর জার্মানিতে আমার একজন কলিগ, আমি যার সঙ্গে কাজ করি, আমার বন্ধু, ও এলিজা টিবারজুত, ও সোশিওলজি প্রফেসর, ও যেমন আর একটা খুব ইন্টারেস্টিং আমাকে কথা জিজ্ঞেস করলো। আমরা সবাই জানি যে জার্মানি কিভাবে নিজেদেরকে পুনর্গঠন করেছে, নাজিবাদকে ওরা দেখেছে, তো আমাকে বলছিল যে ভারতবর্ষের মতো মানে বৃহত্তম গণতন্ত্রে কি করে এটা হতে পারে যে এই ধরনের রাইট উইং পলিটিক্স ফিরে আসছে এবং সেটা সাধারণ মানুষের মাসের মধ্যে সেটাকে পপুলারাইজ করছে এবং সেটাকে একটা সাজিয়ে গুছিয়ে একটা প্যাকেজ হিসেবে আবার কোন রাজনৈতিক দল ব্যবহার করছে এবং খানিকটা হলেও ব্যবহার করতে পারছে, ভোটের রেজাল্ট গুলো তার প্রমাণ। সুতরাং কাশ্মীর কিন্তু একটা বড় ইস্যু এবং সেটা যে শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে বা দক্ষিণ পূর্ব এশিয়া পলিটিক্স এর মধ্যে যে সীমাবদ্ধ তা নয়, ইউরোপও কিন্তু কাশ্মীরকে নিয়ে আলোচনা করছে।
দীপঙ্কর চক্রবর্তী, ভালো লাগলো যে আমরা জানি যে থেকে থেকেই কাশ্মীরের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় এবং দেশি বিদেশি সবার মনেই কিন্তু প্রশ্ন জাগে যে কাশ্মীরের আসলে কি হবে। তো আমরা এটাও জানি যে ইউরোপীয় পার্লামেন্টের প্রায় 27 জন ভারত সফর করছেন, কিন্তু এর মধ্যে কিছু গেছেন এবং কিছু হয়তোবা দিল্লিতেই রয়ে গেছেন। তো এই দলের এই বিভক্ত বিরক্তির কি কারণ? কোনো বিশেষ কোনো কারণে কি বিশেষ কেউ কেউ যাচ্ছে?
বিশেষ কারণ মানে একটাই কারণ, সেটা হচ্ছে যে 27 জন সদস্যকে ওরা ভারত সরকার আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়েছিলেন দিল্লিতে, এবং তাদের অতিথি করে, ভারত সরকারের অতিথি হিসেবেই তাদের রাখা হয়েছে। সেই 27 জন সদস্যের সঙ্গে কালকে নরেন্দ্র মোদী কথা বলেছেন, দেখা করেছেন, তারপর ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাদের লাঞ্চ দিয়েছেন এবং সেই সময়ে তাদের মোটামুটি হয়ে বলে দিয়েছেন যে কি কি আমাদের বক্তব্য, মানে আমাদের ভারত সরকারের কি বক্তব্য এবং কোন দিক থেকে, কোন দৃষ্টিকোণ থেকে কাশ্মীরকে দেখা উচিত ইত্যাদি, সেগুলো ওদের ব্রিফ করে দিয়েছেন। কিন্তু ব্যাপারটা হলো যে 27 জন সদস্যের মধ্যে সেখানে 23 জন আজকে গিয়েছেন, বাকি 4 জন গেলেন না। কেন আপনি প্রশ্ন করলেন, সেটা হচ্ছে যে বাকি 4 জনের মধ্যে প্রায় প্রত্যেকেই উদারনৈতিক দলের সদস্য, এবং এই যে 23 জন যারা গিয়েছেন তাদের মধ্যে 22 জনই অতি দক্ষিণপন্থী দলের সদস্য বা রাজনীতির সমর্থক। তো এদের মনে হয়েছে কালকের ব্রিফিং এর পর যে যারা গেলেন না, তাদের মনে হয়েছে যে এটা যারা চেয়েছিলেন যে কাশ্মীরের পরিস্থিতি দেখবেন, তারা ঠিক কাশ্মীরের পরিস্থিতি দেখতে পাবেন না, কারণ তাদের একটা এসকর্টেড ট্যুর দেওয়া হবে যেটা ঠিক কাশ্মীরের সত্যিকারের পরিস্থিতি বুঝতে কোনো সাহায্য করবেন না। তো তারা সেই জন্য দেশে ফিরে গিয়েছেন, তারা আর দিল্লিতেও নেই। এবং ক্রিস ডেভিস বলে আজকে একটা খুব বড় একটা কথা উঠেছে, ক্রিস ডেভিস তিনি হচ্ছেন ইউকের ইংল্যান্ডের একজন পার্লামেন্টেরিয়ান, মানে তিনি ইউরোপীয় ইউনিয়নের ইংল্যান্ডের পার্লামেন্টেরিয়ান, তিনি বলেছেন যে আমাকে মোদী সরকার আমন্ত্রণ জানিয়ে 3 দিন পরে সেটা প্রত্যাহার করে নিয়েছে, কারণ আমি চেয়েছিলাম যে এসকর্টেড ট্যুর নয়, আমি চেয়েছিলাম আমি নিজে ঘুরবো, আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো, তাদের কি বলতে চান আমি সেটা বোঝার চেষ্টা করব এবং আমি সেইভাবে আমার মত দেব। তো সেটা খুব স্বাভাবিক কারণেই মোদী সরকারের পছন্দ হয়নি এবং তারা আমন্ত্রণ প্রত্যাহার করে নিয়েছেন, এটা আমরা আজকে জানতে পেরেছি।
আমরা আসলে যতটা জানি যে বিদেশি প্রতিনিধি দল যখনই আসে তাদের নিরাপত্তার একটা বিষয় বড় বিষয় থাকে, সে যাই হোক, কিন্তু যুক্তরাষ্ট্রের কিছু আইন প্রণেতা কাশ্মীরের পরিস্থিতি দেখতে চেয়েছিলেন, সেখানে সচক্ষে দেখতে চেয়েছেন এবং আমন্ত্রণ চেয়েছেন, সেখানে যেতে চেয়েছেন, কিন্তু ভারত সরকার সেটা কিন্তু গ্রহণ করেনি। কিন্তু এখন ইউরোপিয়ান ইউনিয়নের লোকজন তো গেলেন, সদস্যরা,
হ্যাঁ সেটা তো বললাম আমি কেন, কিন্তু ভারত সরকার যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের কেন অনুমতি দেননি, তারা আমন্ত্রণ চাননি, অনুমতি চেয়েছিলেন, অনুমতি দেননি, কারণ তা সেটাও আমি মোটামুটি বললাম, বুঝতে পারছেন নিশ্চয়ই যে তাদের পছন্দসই মানুষরা চাননি, মানে যারা আর কি ওখানে গিয়ে দেখে শুনে বলবেন যে বাহ এত বেশ ভালো, ভূস্বর্গ তো ভূস্বর্গই রয়েছে, এই ধরনের কথাবার্তা যাদের কাছ থেকে শুনতে পাবেন বলে ভারত সরকার আশা করছে তাদেরই ওখানে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। সেই জন্য ইউরোপিয়ান পার্লামেন্টের লোকেরা পেয়েছেন, সদস্যরা পেয়েছেন, কিন্তু যুক্তরাষ্ট্রের সেনেটররা বা আইন প্রণেতারা পাননি।
এ সম্পর্কে ভারতের বিরোধী দল কোনো বক্তব্য বা মন্তব্য করেছেন কি?
হ্যাঁ হ্যাঁ, বিরোধী দলগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা, সবচেয়ে তিক্ত মন্তব্য যেগুলো করেছে সেগুলো তো কংগ্রেসের থেকে, কারণ আপনার হয়তো মনে আছে যে কংগ্রেসের রাহুল গান্ধী কংগ্রেসের নেতা হিসেবে তখন ওইখানে গিয়ে চেষ্টা করেছিলেন সারা ভারতের বিরোধী রাজনীতিকদের নিয়ে, এমপিদের নিয়ে ওখানে সচক্ষে দেখানোর জন্য, কিন্তু তার মধ্যে কিন্তু কংগ্রেসের না, বিরোধী দলের অনেক এমপি ছিলেন, গিয়েছিলেন অগস্ট মাসের, মানে 5ই অগস্ট ওখানে ওই বাধা নিষেধ আরোপ হলো, তার পরপরই গিয়েছিলেন। কিন্তু মুশকিল হলো যে তাদের সেখান থেকে, মুশকিল মানে কি, এটা প্রায় জানাই ছিল, তাদের শ্রীনগর এয়ারপোর্ট থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে, তাদের দিল্লিতে ফিরে যেতে হয়েছে, কারণ তারা ওখানে ভেতরে ঢোকার অনুমতি পাননি। এই যে অনুমতি পাননি, তার জন্য এবারে রাহুল গান্ধী সার্কাস্টিক্যালি বলেছেন, ব্যঙ্গ করে, যে আমাদের ভারতের প্রতিনিধিরা, ভারতের এমপিরা তারা পেলেন না, কিন্তু ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের নরেন্দ্র মোদী সরকার আদর করে নিয়ে এসে রাখলেন। এবং এটাতেই বোঝা যাচ্ছে যে ভারতে গণতন্ত্রের প্রতি কোনো আস্থা, কোনো বিশ্বাস এই সরকারের নেই। আর মেহবুবা মুফতি, যিনি কাশ্মীরের প্রাক্তন প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন, মেহবুবা মুফতি বলেছেন যে এটা তো সরকারের পয়সায় ওরা এসে ফুর্তি করে যাবেন, পিকনিক করবেন, দেখে যাবেন এবং বলবেন যে বাহ খুব ভালো, তারা ডাল লেকে শিকারায় হাউস বোটে একটুখানি রাখা হবে, একটু ভালো মন্দ খাওয়ানো হবে, এখানকার নৃত্য গীত সব
দেখানো হবে। দীপঙ্কর চক্রবর্তী, আমাদের হাতে একদম সময় নেই, আজকে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
এবার শুরু হচ্ছে আমাদের প্রতি মঙ্গলবারের নিয়মিত আয়োজন, ইংরেজি শেখার আসর, নিউজ ওয়ার্ডস।
ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইংরেজি শেখার এই আয়োজন নিউজ ওয়ার্ডসে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, তুমি মনে হয় এরই মধ্যে জানো যে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য এবং লক্ষ্য কি?
হ্যাঁ, আমি তো জানি, এবং আবারও আমি আমাদের দর্শক শ্রোতাদের একটু বলে নেই।
হ্যাঁ, নিশ্চয়ই
আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি, এই পর্বগুলোতে আমরা আমেরিকান ইংলিশে, যে আমেরিকান সংবাদ মাধ্যমে যেসব ইংরেজি শব্দগুলো ব্যবহার করা হয় সেই শব্দগুলো নিয়েই আমরা আলোচনা করছি।
হ্যাঁ, কারণটা হচ্ছে যে এই সব শব্দ বুঝতে কিংবা লিখতে সাহায্য করে সংবাদের ক্ষেত্রে, এটা মনে রাখা দরকার।
তাহলে আজকের শব্দটি কি হবে?
আজকের নিউজ ওয়ার্ড শব্দটি হচ্ছে, বা নিউজ ওয়ার্ড হচ্ছে বলা যায়, মর্গেজ।
আচ্ছা, এই মর্গেজ শব্দটি কিন্তু আমার কাছে খুব পরিচিত মনে হচ্ছে, এটা কি বাড়ি ঘরের সাথে সম্পর্কিত শব্দ? সেটা
তোমার অনুমানটা একদম ঠিক হয়েছে, তবে সম্পূর্ণ ব্যাখ্যার আগে শোনা যাক এই কথাগুলো।
Owning a home in the United States often is called the American dream. And when Americans talk about buying a home, they usually use this word.
Mortgage.
Sabrina, এবার বলো তো এই বাক্য থেকে তুমি ঠিক কি বুঝতে পারলে?
আচ্ছা, যুক্তরাষ্ট্রে প্রায়শই একটি বাড়ির মালিক হওয়াকে বলা হয় যে American dream. তো আমি অবশ্য এই আমেরিকান ড্রিমটা কেন বলা হচ্ছে এর অর্থটা বুঝতে পারি না।
ড্রিম মানে তো তুমি নিশ্চয়ই জানো।
হ্যাঁ, ড্রিম মানে তো স্বপ্ন, তবে এই আমেরিকান ড্রিম কথাটা কি?
খুব ভালো প্রশ্ন করেছো সাবরিনা। আসলে আমেরিকান ড্রিম হচ্ছে এমন একটা আদর্শ, এমন একটা স্বপ্নও বলতে পারো, যাতে যুক্তরাষ্ট্রের জনগণের সব রকমের সুযোগ এবং অধিকার নিহিত।
আচ্ছা, তাহলে বাড়ির মালিক হবার সাথে এই আমেরিকান ড্রিম কথাটার সম্পর্ক কি?
আসলে এ সম্পর্ক হচ্ছে বলতে পারো যে স্বপ্ন পূরণে কিংবা সুযোগ প্রাপ্তিতে। আমেরিকান ড্রিম কথাটা এক ধরনের মূল্যবোধ, আবার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, এসবই।
আচ্ছা, এবার বিষয়টি স্পষ্ট হয়েছে।
আচ্ছা, আর পরের বাক্যটার মানে বলো তো। ওই যে বাক্যে বলা হচ্ছে When American talks about buying a home, they usually use this word, mortgage.
এর অর্থ হচ্ছে আমেরিকানরা যখন বাড়ি কেনার কথা বলে তখন সাধারণত তারা মর্টগেজ শব্দটি ব্যবহার করে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তারপরও এর মানেটা আমার কাছে পরিষ্কার হলো না।
ঠিক আছে, আর রহস্যে না রেখে মর্টগেজের বাংলা অর্থটা বলে দিচ্ছি। এর বাংলা অর্থ হচ্ছে সোজা কথায় বন্ধক।
বন্ধক শব্দটা তো শুনেছি, কিন্তু সঠিক মানেটা ঠিক বুঝতে পারছি না।
আসলে বন্ধক মানে হচ্ছে কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু পাওয়া। এক্ষেত্রে বলতে পারো যে বাড়িটা তুমি কিনেছো, সেটা নগদ টাকা না কিনে বাড়িটা ধারেই কিনেছ এবং তাই যে ধার দিয়েছে তার কাছে বাড়িটা বন্ধক রয়েছে।
আচ্ছা, তাহলে ওই যে ইংরেজিতে আমরা যে বলে থাকি লোন, সেটা বোঝাচ্ছে?
একটু পার্থক্য আছে সরাসরি লোন থেকে। এটা ঠিক আমরা বলবো না যে ঋণ নেওয়া, বাড়ির বিনিময়ে ঋণ নেওয়া। এখানে বাড়িকেই বন্ধক হিসেবে রাখা হয়। এবার শোনা যাক আরো কিছু কথা।
And while mortgage rates have risen, home buyers can take heart, they're still historically low.
এবার বলো সাবিনা, এই যে বাক্যটা এক্ষুনি শুনলে এর মানেটা কি?
আমার মনে হয় এটা হবে এরকম, মর্গেজের হার বেড়ে গেছে, বাড়ির ক্রেতারা টেক হার্ট করতে পারে, সেই হার এখনো ঐতিহাসিকভাবে কম। কিন্তু ওই যে আবার ওই যে টেক হার্ট, এই শব্দ যুগলের মানে কিন্তু আমি বুঝতে পারলাম না।
আচ্ছা, টেক হার্ট হচ্ছে আসলে এমন একটা ফ্রেজ যার সহজ মানে হচ্ছে উৎসাহিত হওয়া, কিংবা এক অর্থে বলা যেতে পারে আশ্বস্ত হওয়া, আশাবাদী হওয়া। আর হিস্টোরিক্যালি শব্দটা তুমি আক্ষরিক অনুবাদ করেছ ঐতিহাসিকভাবে, সেটা যে খুব একটা ভুল তা নয়। তবে এর বদলে আরও সহজ করে বলতে পারো, আগের যে কোনো সময়ের তুলনায় এখনো কম। তাহলে এবার সম্পূর্ণ বাক্যটা আবার একটু বাংলায় বলো তো।
হ্যাঁ, এটার বাংলা এখন হবে, যদিও মর্গেজের হার বেড়ে গেছে, বাড়ির ক্রেতারা আশাবাদী, কারণ সেই হার আগের যে কোনো সময়ের তুলনায় এখনো কম।
বাহ, একদম ভালো হয়েছে, চমৎকার হয়েছে। এবার শোনা যাক এই মর্গেজ গ্রহণ প্রসঙ্গে আরো কিছু কথা।
Unless people pay cash for a house, they usually establish a mortgage and make regular payments on the property.
Each month, they give a bank or the property owner a set amount of money until the loan is paid.
আচ্ছা সাবরিনা, এবার এই বাক্যের মানেটা একটু বুঝিয়ে দাও তো।
এটা অবশ্য তেমন কোনো কঠিন বাক্য নয়।
তাহলে বলো বাংলায় এটা কি হবে?
হ্যাঁ, সো মানে এই বাক্যটার বাংলা হবে, লোকজন যদি নগদ পয়সা দিয়ে বাড়ি না কেনে, তারা সাধারণত মর্গেজ প্রতিষ্ঠা করে এবং এই সম্পত্তির জন্য নিয়মিত পয়সা দেয়।
আবার তুমি এই মর্গেজ প্রতিষ্ঠা কথাটা একদম আক্ষরিক অনুবাদ করেছো, বলতে পারতে যে মর্গেজ গ্রহণ করে।
আচ্ছা,
আর সেক্ষেত্রে বাক্যটা হবে, লোকজন যদি নগদ পয়সা দিয়ে বাড়ি না কেনে, তারা সাধারণত মর্গেজ গ্রহণ করে এবং ওই সম্পত্তির জন্য নিয়মিত পয়সা দেয়। এবার সাবরিনা বলো তো পরের বাক্যটার বাংলা কি হবে?
হ্যাঁ, আর পরের বাক্যতে বলা হচ্ছে, প্রতি মাসে তারা ব্যাংক কিংবা ওই সম্পত্তির মালিককে একটা নির্ধারিত অঙ্কের অর্থ দিয়ে থাকে, যে পর্যন্ত না ঋণ শোধ হয়।
বাহ, একদম ঠিক বলেছো। এবার শোনা যাক আরো কিছু কথা।
Most Americans have 30-year mortgages on their homes.
Now, when you hear the word mortgage, your English will be good enough to know what this news word means.
এখানে বলছে যে বেশিরভাগ আমেরিকান 30 বছরের জন্য তাদের সম্পত্তির জন্য মর্গেজ নেন।
বাহ, এখন তাহলে এই শব্দটা অর্থাৎ মর্গেজ শব্দটা তোমাকে নিশ্চয়ই কনফিউজ করবে না?
না, আমার কনফিউশন এখন আর নেই এই বিষয়টিতে।
আচ্ছা, হ্যাঁ, আজ তাহলে এ কথাটা মাথায় রেখেই এবার আমাদের এই অনুষ্ঠান থেকে উঠতে হচ্ছে। আর সবাইকে আবারও জানিয়ে দিই বরাবরের মতো যে আমাদের এই নিউজ ওয়ার্ডস অনুষ্ঠানটি আপনারা আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুকে দেখতে পাবেন, শুনতেও পাবেন।
জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েব পেজের ঠিকানা, www.voabangla.com। আর আমাদের ফেসবুক পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla।
আজকের মতো তাহলে এই অনুষ্ঠান থেকে উঠতে হচ্ছে। আর এই অনুষ্ঠান শেষ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
এবং আমি আনিসা আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি একরাশ শুভকামনা।
এবার রয়েছে খেলার খবর, পরিবেশন করছেন তাহিদুল ইসলাম।
ধন্যবাদ সাবরিনা। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করায় বাংলাদেশ টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে 2 বছরের জন্য নিষিদ্ধ করেছে। এই বিষয়টি এখন সবাই আপনারা জানেন, আমরা শুধু জানার চেষ্টা করব এর পরবর্তীতে কী হতে যাচ্ছে, কি করা উচিত, এসব নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস, এবং আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বাংলাদেশের সিনিয়র ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। হ্যালো। জি, প্রথমে একটু আসলে দিলু খন্দকার আপনার কাছ থেকে জানতে চাই, তিনটি অভিযোগে তিনি এই শাস্তি পেলেন এবং তিনটি অভিযোগ তিনি স্বীকারও করে নিয়েছেন, যে কারণে আসলে ICC এই শাস্তি ঘোষণা করেছে, কোনো ধরনের অ্যাপিল আসলে সাকিব আল হাসান করেননি। সব মিলিয়ে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, আপনার মতামত একটু জেনেই আমরা আসলে পরবর্তী বিষয়গুলোতে যেতে চাই।
যেটা হয়েছে সেটি কিন্তু পাতানো খেলার প্রস্তাব গ্রহণ করেছে তা না, সাকিবকে ম্যাচ ফিক্সিং এর কথা বলেছিল, সেই কথাতে সাকিব উপেক্ষা করেছেন, সাকিব তাতে সম্মত হননি। সাকিব একটা ভুল করেছেন যে এই ধরনের ঘটনায় ICC রুলস এবং ক্রিকেট বোর্ডের রুলস, যে কোনো টুর্নামেন্টের রুলস, কখনো যদি অনৈতিক কোনো প্রস্তাব আসে সাথে সাথেই সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড এবং ICC কে ইনফর্ম করতে হয়। সাকিব এই ভুলটা করেছেন, তিনি প্রস্তাব পরপর তিনি উপেক্ষা করেছেন, কিন্তু ICC কে কোনো ক্রমে ভুল ক্রমে হলেও ভুলেও হলেও অনিচ্ছায় হলেও এই ভুলটা তার হয়েছে, সেই জন্য তাকে ICC শাস্তি দিয়েছেন এবং এই শাস্তির বিরুদ্ধে সাকিব আপিল করতে পারবেন। BCB সাকিবের পাশে থাকবে, BCB বোর্ড প্রেসিডেন্ট তিনি নিজে প্রেস মিটে বলেছেন আমরা সবসময় সাকিবের পাশে থাকব।
কিন্তু কিন্তু আসলে সাকিব সাকিব নীলকান্তকার
বলেছেন যে সাকিবের এই ভুল থেকে যে ICC যে শাস্তি দেবে হয়তো আমরা কিছু করতে পারবো না, কিন্তু আমরা সাকিবের পাশে থাকবো, বোর্ড যেমন থাকবে আমরা সবাই সাকিবের পাশে থাকবো।
দিলু খন্দকার, যেহেতু দিলু খন্দকার আপনি শুনতে পাচ্ছেন আমাকে,
হয়তো বা সেই শাস্তিটা কমে আসবে।
দিলু খন্দকার, যেহেতু আসলে সাকিব এরই মধ্যে স্বীকার করে নিয়েছেন, সেখানে আসলে আপিল করার তো আর কিছু থাকছে না, কিন্তু আমি আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাই দর্শকদের একটু পরিষ্কার করার জন্য, 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছে কিন্তু 1 বছর পরেই আসলে সাকিব আল হাসান মাঠে ফিরতে পারবেন, এবং সেটি হচ্ছে 2020 সালের 29 অক্টোবর, এবং এই 1 বছর যদি তিনি সবকিছু ঠিকঠাকভাবে পালন করেন ICC বিধিমালা, তাহলে তিনি খেলতে পারবেন 29 অক্টোবর থেকে। যদি এই 1 বছরও তিনি বিধিমালা ঠিকমতো মানতে না পারেন, তাহলে তিনি আসলে 5 বছরের জন্য নিষিদ্ধ হয়ে যাবেন, সেই বিষয়টি রয়েছে। আমি একটু যেতে চাই আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস আপনার কাছে। আপনারা এরই মধ্যে আমি জানি যে আপনারা ঠিক করে নিয়েছেন যে টেস্ট এবং টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব কে করবেন, সাকিবের মতো একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলে কি হতে পারে, সেই বিষয়ের তথ্যগুলো যদি আপনি আমাদেরকে একটু শুরুতেই জানান।
আজকে অ্যানাউন্স করা হয়েছে, আপনি জানেন যে এই নিষিদ্ধ হওয়ার কারণে সাকিব আল হাসান যেতে পারছেন না ইন্ডিয়া সিরিজে, সেই জায়গায় আমরা টি টোয়েন্টি সিরিজের জন্য মাহমুদুল্লাহ রিয়াজকে দায়িত্ব দিয়েছি অ্যাজ এ ক্যাপ্টেন, এবং টেস্ট সিরিজের জন্য মোমিনুল হক সৌরভ উনি দায়িত্ব নিচ্ছেন টেস্ট সিরিজের ক্যাপ্টেন হিসাবে।
জি, কিন্তু সাকিবের মতো একজন খেলোয়াড় না থাকলে দলের যে ক্ষতিটা হবে সেটি পুষিয়ে নেওয়ার জন্য আপনারা বিকল্প কোন খেলোয়াড়ের কথা মাথায় রাখছেন?
দেখেন, সাকিব না থাকাতে কিন্তু অবশ্যই আমাদেরকে বড় একটা ক্ষতি, আমরা কিন্তু 3 দিক থেকে ক্ষতি হচ্ছি সাকিবকে না পেয়ে। একটা হচ্ছে অধিনায়কত্ব, তারপর হচ্ছে উনি একজন বিশ্বমানের সেরা স্পিনার, অ্যাট দ্য সেম টাইম ইজ দ্য ক্যাপ্টেন, ব্যাটসম্যান। এই তিনটা তিনটা দিন তিন সাইডে আমাদের ব্যালেন্স করতে গিয়ে আমাদের কিন্তু অনেক বেগ পেতে হচ্ছে। তার মানে এখন যারা যারা এখানে চান্স পাবেন এই দলে, আমাদের দুজনকে সাকিবের জায়গায় দুজনকে ইন করতে হবে, একজন স্পিনার এবং একটা স্পেশালিস্ট ব্যাটসম্যান, সেই হিসাবে দল গঠন করতে হবে। সে আমাদের ফাইনাল ইলেভেন কি হবে সেটা আমরা এখনই বলতে পারছি না। এখন দলে এখন তাইজুল ইসলামকে নেওয়া হয়েছে এবং সে সাকিবের জায়গায় কিছুটা পূরণ করার চেষ্টা করবেন এবং তার সাথে অন্য কোনো ব্যাটসম্যানকে দিয়ে এটা কম্বাইন করে হয়তো তার জায়গা পূরণ করা হবে। তো সেই দিক দিয়ে আমাদের অবশ্যই বড় একটা ক্ষতি। আমার মনে হয় না সাকিবের অ্যাবসেন্সটা কেউ পূরণ করতে পারবে কিনা আমি জানি না, বিশেষ করে ইন্ডিয়া। আপনার যে ইন্ডিয়া সফর ইজ এ ভেরি চ্যালেঞ্জিং একটা আমাদের একটা ট্যুর, এখানে অলরেডি তারা সাউথ আফ্রিকাকে নাকুনিচু বানিয়ে দিয়েছে, তো সেই জায়গায় তারা ফর্মে আছে, তো সেই জায়গায় আমাদের গিয়ে একটা বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে তামিম ইকবাল ব্যক্তিগত কারণেও এই দলে থাকছেন না, তো দুই দিক দিয়ে আমাদের ডেফিনেটলি আমাদের আমাদের স্ট্রেংথের কিছুটা তো খর্ব হয়েছে, আমি এটা অবশ্যই আমি স্বীকার করি। তবে যারা আছেন এই টিমে তারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, সাপোর্ট স্টাফ যারা আছেন কোচেস দে আর অলসো কনফিডেন্ট যে হতে পারে হয়তো অনেক সময় হয়তো হতে পারতো যে সাকিবুল হাসান ইনজুরিতে উনি যেতে পারছেন না, সেই সেই জায়গায় হয়তো অন্য প্লেয়ার নিতে হতো, সেই কথাগুলো মাথায় রেখে মাইন্ডসেটটা ওইভাবেই কিন্তু তারা কালকে যাচ্ছেন এবং কোচ তারা যদিও বলছেন ভেরি চ্যালেঞ্জিং তারপরে তারা আমার মনে হয় ছেড়ে কথা বললেন না।
জি, আপনাদের বোর্ডের এক ধরনের বিধিমালা রয়েছে যে কারণে হয়তো আপনি অনেক কিছু বাইরে গিয়ে বলতে পারেন না, কিন্তু আমরা তো এটাও জানি যে বিসিবির যারা বোর্ড কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে অনেকের সঙ্গে খেলোয়াড়দের খুব ভালো সম্পর্ক রয়েছে, সে কারণে আপনার কাছ থেকে একটু জানতে চাওয়া যদি আপনি বলতে পারেন। সাকিব বলছেন যে যে খেলাটি ভালোবাসি সেখান থেকে নিষিদ্ধ হয়ে আমি অবশ্যই অসম্ভব কষ্ট পাচ্ছি, উনি তিনবার প্রস্তাব পেয়েছেন একবারও জানাননি। আপনাদের সঙ্গে কখনো কি এমন কথা হয়েছে যে তিনবার প্রস্তাব পাওয়ার পরও কেন তিনি আসলে জানাননি কিছু?
এটা দেখেন এরকম একটা যখন অ্যালিগেশনটা হচ্ছে 2018 সালের জানুয়ারি মাসে ট্রাই সিরিজের, তারপরে দুইবার এখানে, আরেকবার হচ্ছে আপনার আইপিএল খেলার সময় 2018 সালের এপ্রিল সম্ভবত এপ্রিল মাসে। তো কয়েকবারই যার সাথে কথা হয়েছে মিস্টার আগরওয়াল, উনি কিন্তু খুব নাম করা একজন বোধহয় বুকি হবেন এবং তার ব্যাপারে আইসিসি সবসময় অ্যালার্ট থাকেন ওনার ব্যাপারে, এই এই আগরওয়ালের ব্যাপারে। এবং আগরওয়ালকে নিয়েই কমপক্ষে সাকিব এইসব বুকিসদের ব্যাপার নিয়ে আইসিসি প্রায় 20টার মতো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে, অ্যান্টি কারাপশন ইউনিটের থেকে তাদের পরিচালনা যেগুলো সেমিনার হয়েছে ওয়ার্কশপ হয়েছে, সাকিবও কিন্তু এইসব সেমিনার ওয়ার্কশপে কিন্তু উপস্থিত ছিল এবং তার মতো আমার মনে হয় আর কোনো প্লেয়ার আছে যারা এতবার তারা এইসব সেমিনারে ইন্টারন্যাশনাল সেমিনারে পার্টিসিপেট করেছে। তো সাকিব আমরা এখনো আশ্চর্য যে সাকিব এত এক্সপিরিয়েন্স প্লেয়ার, অ্যাট দ্য সেম টাইম এতগুলি সে অ্যান্টি কারাপশন ইউনিটের অনেক কিছুই সে আইন কানুন জানে, এমনকি বাংলাদেশের দুদকেরও সে একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তো এদিক থেকে সাকিব সচেতন থাকা উচিত ছিল। আমরা বলছি না সাকিব এখানে কিন্তু তার দণ্ড তো আছে, এখানে কোনো অফেন্স করে নাই, কিন্তু অফেন্স তো হয়ে গেছে রিপোর্ট করা না করাতে, দিস ইজ এ বিগ অফেন্স ফর আইসিসি, কারণ এখানে বলাই আছে কোড অফ কন্ডাক্টে যে কেউ যদি কোনো এই ধরনের অ্যাপ্রোচ করে থাকে অবশ্যই তাকে সেই জায়গায় তাদের ইনফর্ম করতে হবে। তো এটা আমাদেরও বোধগম্য না সাকিব কেন করেনি, আমরা এই নিয়ে আলাপও করি নাই, কারণ এতদিন যা হয়েছে ক্রিকেট বোর্ড ইজ নট এ পার্টি ইউনিট, এটা আইসিসি এবং সাকিবের সাথেই কিন্তু এইসব আলাপ আলোচনা হয়েছে, তাকে প্রেস চার্জেস প্রেস করার ব্যাপারে বা এক্সেপ্ট করার ব্যাপারে তার দোষ স্বীকার সাকিব করেছে, এই সমস্ত কিছু আইসিসি এবং সাকিবের মধ্যেই কিন্তু আপনার ইন্টারাকশন হয়েছিল। এবং এর মধ্যে 2019 সালেই দুইবার আইসিসির
আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং ভারতের যে ম্যাচ সেটি প্রথম যে টি-20 ম্যাচটি হবে সেখানে জঙ্গি হামলার সতর্কতা পেয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা, এক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করছে?
না, আমরা এটা জেনেছি, ডেফিনেটলি ইন্ডিয়ার গভর্নমেন্ট ইজ অলসো অ্যাওয়ার অফ ইট এবং বিসিসিআই জানে ব্যাপারটা, এবং এটা ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি, যাদের ওখানে ইন্টারনাল বোধ একটা এজেন্সি আছে, তারাও জানে ব্যাপারটা। এবং নিরাপত্তাটা ব্যাপারে বিসিসিআই থেকে আমরা জেনেছি যে ডেফিনেটলি দে উইল ফুললি দেওয়ার ব্যবস্থা করবেন এবং টোটালি ইট উইল বি টোটালি ফুল প্রুফ একটা সিকিউরিটি থাকবে।
জি, আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ
করি যে আমরা ওই লেভেলে সিকিউরিটি পাবো।
জি জালাল ইউনুস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিলু খন্দকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ করব একটি লাইন দিয়ে। সাকিব আল হাসান বলেছেন তার এই ভুল থেকে যেন তরুণ ক্রিকেটাররা শিক্ষা নেন, তিনি সেই চেষ্টাটা করবেন। আমরাও প্রত্যাশা করি সেই চেষ্টা তার সফল হোক। আজকের মতো খেলার খবর এখানেই শেষ করছি।
এখন রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
এ সপ্তাহে যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইম্পিচমেন্ট তদন্ত বিষয়ে ভোটাভুটি হবে। হোয়াইট হাউস থেকে যে এ তদন্তকে অবৈধ বলা হচ্ছে সেই তারই প্রেক্ষাপটে। এখন প্রশাসনের আর এক কর্তা ব্যক্তি আজ মঙ্গলবার কংগ্রেসের প্রতিনিধি পরিষদের কমিটি সকাশে জবানবন্দি দিচ্ছেন, জিজ্ঞাসাবাদের জবাব দিচ্ছেন প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেনের টেলিফোন সংলাপ বিষয়ে। ইরাকের কারবালা শহরে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে আরক্ষা বাহিনীর সদস্যবর্গের রাতভরের অভিযানে কমসে কম 14 ব্যক্তি প্রাণ হারিয়েছেন। আরক্ষা বাহিনীর কর্মকর্তাদের সূত্রে জানা গিয়েছে আরও শত শত লোক জখমও হয়েছেন লাগাতার ওই সরকার বিরোধী বিক্ষোভের এই পঞ্চম দিনে। প্রতিবাদী বিক্ষোভকারীরা নতুন জারি করা কার্ফিউ অমান্য করে। ইরাকি কর্তৃপক্ষের মধ্যরাতের পর এবং ভোর 6টার আগে পর্যন্ত সময়ে লোকজনকে রাস্তায় নামতে বারণ করা সত্ত্বেও। এর আগে সোমবার দিন নিহত হয় কমবল 3 জন, আহত হয় শতাধিক মানুষ প্রতিবাদকারী এবং পুলিশের মধ্যেকার সংঘাত সংঘর্ষে। হংকংয়ের গণতন্ত্রকামী সংগ্রামী কর্মী জশুয়া ওয়াং বলেছেন শহরটির আসন্ন পৌর পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে তার জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মঙ্গলবারে তিনি তার টুইটার পৃষ্ঠায় নির্বাচন কমিশনের তরফ থেকে জারি করা যে ঘোষণায় তার প্রার্থিত্ব বাতিলের কথা জানানো হয় সেটা প্রকাশ করেছেন। তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেছেন যে রাজনৈতিক এহানো সেন্সরশিপকে নির্বাচন কমিশন নিজেদের সুবিধে মাফিক কাজে লাগাচ্ছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলবর্তী রাজ্য ক্যালিফোর্নিয়ায় অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যবৃন্দ লস এঞ্জেলেসের গেটি মিউজিয়ামের কাছাকাছি অঞ্চলে যে দাবাগ্নি নেভানোর চেষ্টায় ব্যাপৃত রয়েছেন সেটি এ বনাগ্নির সর্বসাম্প্রতিক রোশানল। গোটা রাজ্য জুড়েই যা চলছে বেশ কদিন ধরেই। এখন লস এঞ্জেলেসের পশ্চিম প্রান্ত দেশে এ বনাগ্নি এখন তার লেলিহান দাপটে ঝলসে চলেছে 250 হেক্টর এলাকা। এরা শুরু হয়েছিল সোমবার সকালের দিকে। এখানেই রয়েছে শহরের সবচেয়ে দামি, বিলাসবহুল, অভিজাত, সুড়ম্ব সব ভবন অট্টালিকা। আগুনের দাপট থেকে রক্ষা পেতে হাজার হাজার বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে সরে গিয়েছেন, দূরে কোথাও গিয়ে আশ্রয় নিয়েছেন। আফগানিস্তানে পদস্থ এক সরকারি কর্তা ব্যক্তি আজ মঙ্গলবার ঘোষণা দিয়েছেন যে নতুন এক শান্তি পরিকল্পনার আওতায় সরকার এখন তালেবানদের সঙ্গে নিঃশর্ত নিষ্পত্তি আলোচনা যেতে চাইবে না এবং বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে কোনো রকমের কোনো শান্তি প্রক্রিয়া আরম্ভের আগে কমসে কম 1 মাস কাল অস্ত্র সম্বরণ কার্যকর থাকতে হবে। নেপালের এক পর্বতারোহী বিশ্বের সর্বোচ্চ 14টি পর্বতশৃঙ্গে দ্রুততম সময়ে আরোহণের বিশ্ব রেকর্ড করেছেন। ওই 14টি শৃঙ্গে তিনি আরোহণ করলেন মাত্রই 6 মাস সময়ের ভেতরে। আজ মঙ্গলবার ওই পর্বতারোহী নির্মল পূর্জা ঘোষণা দিলেন তিনি এবং তাঁর দল চীন নিয়ন্ত্রিত তিব্বতের পর্বতশৃঙ্গ শিশাপাংমায় আরোহণ করেছেন।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তাহিদুল ইসলাম, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ, আমাদের প্রকৌশলী ছিলেন জুবায়ের আপতাইব। আমি সাবরিনা চৌধুরী আপনাদের সবার কাছ থেকে আজ এখানেই বিদায় চাইছি এবং আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.